السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ایک دنیا دار شخص کو جب یہ کہا جائے کہ
جگت پوجاری کونو بیکتی کے جدی بولا ہے যে কারো হৃদয়ে যদি সত্যিকার তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি হয় তাহলে সে ইহলৌকিক ও পারলৌকিক সকল প্রকার নিয়ামত প্রাপ্ত হয়। এর উত্তরে সে অবশ্যই এটি বলবে যে এগুলো বাজে কথা, ধর্মের নামে মানুষকে নিজের চতুর্পাশে সমবেত করার জন্য মানুষ এমন কথা বলেই থাকে। আর এটিও সত্য কথা যে আজকাল ধর্মের নামে কেউ কেউ এমন কথা বলে থাকে এবং এর পিছনে তাদের ব্যক্তি স্বার্থ থেকে থাকে, কিন্তু এমন লোকদের নিজেদের ভেতরও তাকওয়া বা খোদাভীতি থাকে না। আর যারা তাদের অনুসরণ করে তাদের ভেতরও তাকওয়া বা খোদাভীতির লেশমাত্র থাকে না। পক্ষান্তরে আমরা দেখি যে নবী এবং তাদের জামাত সত্যিকার শিক্ষার যারা অনুসরণ করে তাদের ভেতর তাকওয়ার সত্যিকার উৎপত্তি রয়েছে। এ পৃথিবীতে বসবাস করেও জাগতিক ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকা সত্ত্বেও তারা তাকওয়ার সন্ধানে থাকে এবং তাকওয়া বা খোদাভীতির পথ অনুসরণ করে। আমার কাছে শত শত পত্র আসে যাতে এই কথা লেখা থাকে যে আল্লাহ তাআলা আমাদের জীবনে এবং আমাদের সন্তান সন্ততির জীবনে যেন তাকওয়া সৃষ্টি করেন। তাদের জীবনে এই যে পরিবর্তন, তা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করা এবং বয়াতের অঙ্গীকার রক্ষার সচেতনতার কারণে সৃষ্টি হয়েছে। এই বাসনা এবং খোদার সাথে সম্পর্ক আর খোদাভীতি ও খোদার ভয় তাদেরকে জাগতিক ধন সম্পদ এর প্রতি ভ্রক্ষেপহীন করেছে নিঃসন্দেহে, কিন্তু জাগতিক নেমত থেকেও তারা বঞ্চিত হননি। আল্লাহ তাআলা নবীদেরকেও স্বীয় দানে ভূষিত করেন আর তাদের সত্যিকার মান্যকারী এবং তাদের শিক্ষা অনুসারীদেরকেও এই জাগতিক নিয়মতে ভূষিত করে থাকেন। অনেক সময় সাময়িক কষ্ট এবং অস্বাচ্ছন্দ্য দেখা দিয়ে থাকে, কিন্তু পুনরায় খোদার কৃপাবাড়ি বর্ষিত হয় এবং অবস্থায় পরিবর্তন আসে। অনুরূপভাবে মুত্তাকেরা স্বল্পে তুষ্ট থেকে অভ্যস্ত, আর এই বৈশিষ্ট্যের কারণে তারা সামান্য অসচ্ছলতাকে সানন্দে মাথা পেতে নেন, আর খোদার কৃপা ফলে যেই নেমতি নাজেল হয় তার জন্য তারা তাঁর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে। এর ফলে বা খোদা তালার স্বল্প দানেও মুত্তাকিদের মাঝে কৃতজ্ঞতার অভ্যাস সৃষ্টি হয়। আল্লাহ দরবারে কৃতজ্ঞতার অভ্যাসে যদি মানুষ অভ্যস্ত হয়, আল্লাহ তালা বর্ধিত কৃপাবাড়ি বর্ষণ করেন তাদের উপর। আর এই সকল কৃপারাজি প্রত্যক্ষ করে একজন প্রকৃত মোমেন পুনরায় ত্যাগ শিকারে প্রস্তুত হয়ে যায় এবং কোরবানি দিয়ে থাকে। আজকের এই যুগে এ বিষয়ের সত্যিকার আন্ডারস্ট্যান্ডিং বা বুৎপত্তি আমরা আহমদিরাই রাখি, যাদের সামনে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ আসলামের যুগ, একই সাথে তার নিবেদিত প্রাণ দাসের যুগ এবং আদর্শ রয়েছে। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন যে, দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাত থেকে মানুষ সবকিছু ছিনে নিয়েছে, একইভাবে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিমের কাছ থেকেও মানুষ সবকিছু ছিনে নিয়েছে, কিন্তু খোদার মোকাবেলায় কোনো কিছুকে তারা গুরুত্ব দেননি, কিন্তু এর ফলে অবশেষে খোদা তাদের সকল দানে ভূষিত করেছেন, সকল দানে ধন্য করেছেন। অনুরূপভাবে হযরত মসীহ মওউদ খোদার খাতিরে সবকিছু ছেড়ে দিয়েছেন, যদিও তার বংশের অর্ধেক সম্পত্তির তিনি মালিক ছিলেন, কিন্তু তার ভাবি যাকে আল্লাহ তাআলা পরে আহমদী হওয়ার তৌফিক দিয়েছেন তিনি তাকে অকর্মণ্য মনে করতেন, অনেক অসচ্ছলতা ছিল, কিন্তু তা সত্ত্বেও খোদা তাআলা তাকে সবকিছু দিয়েছেন। এই অবস্থার চিত্র হযরত মসীহ মওউদ ইসলাম এভাবে অঙ্কন করেছেন তার এক পংক্তিতে, যে লুফাজাতুল মাওয়াইদ কানা উকলি ওয়াসরতুল ইয়াউমা মেতা আমাল আহালি, এর যুগ এমনও ছিল যখন আমি অন্যের পরিত্যক্ত রুটির টুকরা খেয়ে জীবনযাপন করতাম, কিন্তু এখন আল্লাহ তাআলা আমাকে এমন তৌফিক দিয়েছেন যে আমার দস্তরখানে সহস্র সহস্র মানুষ খাচ্ছে। আমরা আহমদীদের ঈমান আজকে অবশ্যই এই কারণে দৃঢ়তা লাভ করে যে যখন আমরা তার প্রারম্ভিক যুগ এবং পরের যুগের যুগকে তুলনা করি। এই অবস্থার চিত্র অঙ্কন করতে গিয়ে এক জায়গায় হযরত মুসলিহ মওউদ বলেন যে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের যখন জন্ম হয়, তার পিতামাতা তার জন্মে হয়তো আনন্দিত হয়ে থাকবেন, কিন্তু তিনি যখন বড় হন আর জগৎ বিমুখতা যখন তার মাঝে সৃষ্টি হয়, তার পিতা তার এই অবস্থা দেখে আক্ষেপ করতেন যে আমাদের ছেলে কোনো কাজের নয়। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এক ঘটনা শুনিয়েছেন যার কথা আমি পূর্বেও উল্লেখ করেছি, যে এক শিখ তাকে বলেছেন যে আমরা দুই ভাই ছিলাম, হযরত মির্জা সাহেবের কাছে যেতাম, হযরত মির্জা গোলাম মুর্তজার কাছে। একবার তিনি আমাদের পিতাকে বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসালাম সম্পর্কে বলেন যে আপনি তার কাছে আসা যাওয়া করেন, তাকে বোঝান। হযরত মসীহ মওউদ ইসলামের কাছে তিনি যখন যান, বলেন যে আমি মির্জা গোলাম আহমদ সাহেবের কাছে গিয়ে তাকে বললাম যে আপনার পিতা কথা ভেবে খুবই দুঃখ ভারাক্রান্ত হন যে তার ছোট পুত্র বড় ভাইয়ের দেয়া খাবার খেয়েই লালিত পালিত হবে, সে কোনো কাজ করে না, তাকে বলো আমার জীবদ্দশায় কোনো চাকরি করতে, আমি চেষ্টা করছি সে যেন কোনো ভালো চাকরি পায়। আমি যদি মারা যাই, হযরত মাসিহ মাউদের পিতা বলেন যে আমি যদি মারা যাই আয় উপার্জনের সকল পথ বন্ধ হয়ে যাবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সেই শিখ বলেছেন, আমরা যখন হযরত মির্জা গোলাম আহমদ সাহেবের কাছে যাই আর তার পিতার ধ্যান ধারণার তার সামনে বহির প্রকাশ করলাম, আর বলেন যে আপনার অবস্থা দেখে তার খুব দুঃখ হয়, আর হযরত মির্জা গোলাম মর্তজা সাহেব বলেন যে আমি যদি মারা যাই গোলাম আহমদের কি হবে, ইনি বলেন যে তিনি হযরত মসীহ ইসলামকে বলেন যে আপনি আপনার পিতার কথা কেন শিরোধার্য করেন না। তখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পিতা কপুরথলায় তার কোনো কাজের চেষ্টা করছিলেন, কপুরথলা স্টেটে, আর স্টেট তখন তাকে স্টেটের শিক্ষা কর্মকর্তা নিযুক্ত করার সিদ্ধান্ত নেয়, অফারও এসে যায়। সেই শিখ বলেন যে আমরা যখন একথা বললাম যে পিতার কথা কেন শিরোধার্য করেন না, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উত্তর দেন আমার পিতা অনর্থক দুঃখ করেন, আমার ভবিষ্যৎ নিয়ে তিনি কেন চিন্তিত হন, আমার যার চাকরি করার চাকরি নেওয়ার ছিল চাকরি নিয়ে নিয়েছে। তিনি বলেন যে আমরা ফিরে আসলাম আর মির্জা গোলাম মর্তুজাকে মর্তুজা সাহেবকে সব কথা বললাম। মির্জা সাহেব বলেন যে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে ঠিক আছে, কেননা সে মিথ্যা বলে না। হযরত মুসলিম মওউদ বলেন এটি হযরত মসীহ মওউদের জীবনের সূচনা, আর তখনও পরম মার্গে পৌঁছাননি, কিন্তু সাময়িক যেই পরাকাষ্ঠা দেখা যায় তা হল তাঁর মৃত্যুর সময় সহস্র সহস্র মানুষ তার জন্য নিবেদিত হতে প্রস্তুত ছিল। আমি যে পঙ্ক্তির কথা বলেছি যা পূর্বেই পড়েছি যে লুফাজাতুল মাওয়াই দেকানা উকলি ওয়াসিরতুল ইয়াওমা মিতআমাল আহালি, তাতে এক যুগ এমন ছিল যখন আমি ঝুঠা খেতাম, পরিত্যক্ত রুটির টুকরো খেতাম, কিন্তু আজকে অবস্থা দেখো আমি শত শত পরিবারকে পালন করছি। হযরত মুসলিহ মওউদ বলেন তার সূচনা কত তুচ্ছ ছিল কিন্তু তার সমাপ্তি এমন হয়েছে, যারা খেদমত করত কাজ করত লঙ্গরখানায় দৈনিক 200-250 মানুষ খাবার খেত, এতে কোনো সন্দেহ নেই যে তিনি সম্পত্তির অর্ধেকের অংশীদার ছিলেন ভাইয়ের মতো। কিন্তু জমিদারদের সাধারণ রীতি হল, যে রীতি সে যুগে একেবারে স্পষ্ট ছিল, যে কাজ বেশি করত সে সম্পত্তির প্রকৃত অংশীদার গণ্য হতো, যে কাজ করত না তাকে সম্পত্তির অংশীদার গণ্য করা হতো না। মানুষ সচরাচর বলে বসে যে যে কাজ করে না তা সে সম্পত্তির কিভাবে অংশ পেতে পারে। তার কাছে যখন কোন সাক্ষাৎ প্রত্যাশী আসত প্রথম মুসলমানদের জীবনের প্রথম দিকে, ভাবির কাছে খাবার চেয়ে পাঠালে তিনি বলে বসতেন শুধু বসে বসে খাচ্ছে, কাম কাজ তো কিছু করেই না। এরপর তিনি সেই খাবার অতিথিকে খাইয়ে দিতেন, নিজে অনাহারে কাটাতেন বা সামান্য ছোলা খেয়ে জীবন যাপন করতেন। মুসলিমত বলছেন যে আল্লাহ তালার কুদরত দেখুন, যেভাবেই তাকে তখন তাচ্ছল্যের দৃষ্টিতে দেখতে পরে আমার হাতে আহমদীয়ত গ্রহণ করেন। এক কথায় আল্লাহর পক্ষ থেকে যখন কোন কাজের সূচনা হয় এর সূচনা খুব একটা চোখে পড়ে না, কিন্তু এর পরিসমাপ্তি দেখে জগৎ হতভম্ব হয়। আজও আমরা দেখি যে কাদিয়ান নয়, বরং কাদিয়ানের বাইরে পৃথিবীর অনেক দেশে তাঁর অতিথিশালা বা লঙ্গরখানা কাজ করছে। তখন হয়তো 2-3টি তন্দুরে খাবার প্রস্তুত হতো, লঙ্গর চলছিল, কিন্তু আজকে আমরা দেখি যে তাঁর লঙ্গরখানায় বা তাঁর অতিথিশালায় রুটির প্ল্যান্ট লাগানো আছে কাদিয়ানেও, রাবয়েও, আর এখানে লন্ডনেও। এক বেলায় লক্ষ লক্ষ রুটি প্রস্তুত করা হয়। এখানে জলসার উদ্দেশ্যে যেই ব্যবস্থাপনা রয়েছে, আল্লাহ তাআলার ফজল লঙ্গরের ব্যবস্থাপনা অত্যন্ত ব্যাপক। এবার আল্লাহ তাআলার ফজলে যেভাবে পূর্বে বলেছে, অনেক সাংবাদিক এসেছেন, পত্রিকার সাংবাদিকেরা এসেছেন, তারা আমাদের লঙ্গরখানার ব্যবস্থাপনা দেখে, খাবার রান্না হতে দেখে, রুটি প্ল্যান্ট দেখে গভীরভাবে প্রভাবিত হয়। একজন সাংবাদিক মেশিনের রুটি সবারই পছন্দ হয়। এক সাংবাদিক যখন দাঁড়িয়ে দেখছিলেন, তিনি খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, রুটি দেওয়া হয়, খেয়েছেন, খুব পছন্দ হয়, খেয়ে ফেলেন। জিজ্ঞেস করেন যে আর খেতে পারি কি? আহমদী যিনি সাথে দাঁড়িয়েছেন তিনি বলেন যে নিঃসন্দেহে খান, যত ইচ্ছা খান, কেননা এটি হযরত মসীহ মওউদের লঙ্গরখানা বা অতিথিশালা, এখানে খাবার কোনো ঘাটতি নেই। এক যুগ এমন ছিল যখন এক মেহমান আসলে মসীহ সাহেব নিজের খাবার তাকে দিয়ে দিতেন এবং নিজে অনাহার যাপন করতেন। আর কোথায় দেখুন, আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সহস্র সহস্র মানুষ তার দস্তরখানে বা অতিথিশালায় খাবার খাচ্ছে। এর এখানেই শেষ নয়, এসব লঙ্গরখানা বা অতিথিশালা পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তার লঙ্গরখানা বা দস্তরখানে বা অতিথিশালায় খাবার খাবে। এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে মানার পর তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করবে। আজকে জাগতিক আয় উপার্জনকারী আহমদীদের মাঝে কুরবানির বা ত্যাগের যে মান চোখে পড়ে, এটিও সবকিছু নয়, এবং এই কুরবানের মানও ইনশাআল্লাহ উন্নত হতে থাকবে। সুতরাং লঙ্গরখানার ব্যবস্থাপনাকে যদি কোনো চিন্তাশীল ব্যক্তি গভীর দৃষ্টিতে দেখে আর হযরত মসীহ মওউদের প্রাথমিক অবস্থা এবং যুগকে যদি সামনে রাখে, তাহলে এটি তার সত্যতার অনেক বড় একটি নিদর্শন। আর এটি তো অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়। এছাড়া আমরা যখন দেখি যে পুরো ব্যবস্থাপনা চালানোর জন্য জামাতের মাঝে আর্থিক কোরবানির প্রেরণা যে সৃষ্টি হয়েছে, এটিও সেই তাকওয়ারি ফলাফল যা হযরত মসীহ মওউদের সাথে সম্পৃক্ততার ফলে আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলের মাঝে প্রকৃত তাকওয়া সৃষ্টির প্রতি সচেতনতা সৃষ্টি করুন। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসীহ ইসলামের পবিত্র জীবনের বিভিন্ন দিক এবং কিছু ঘটনার উপর আলোকপাত করেন বা বর্ণনা করেন, যেভাবে তিনি বর্ণনা করেন এবং যে উপসংহার তিনি টানেন বা ফলাফল বের করেন, সেটিও তারই বিশেষত্ব। এক সাধারণ মানুষ কোনো ঘটনার বাহ্যিক অবস্থাকে হয়তো উপভোগ করতে পারে বা উপভোগ করাই সার, কিন্তু হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু তা থেকে বড় সূক্ষ্ম কথা বের করেন। আর তাও আমাদের ইমান বৃদ্ধির কারণ হয় এবং তত্ত্ব জ্ঞানে আমাদের সমৃদ্ধ করে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের খাওয়ার রীতি এবং পদ্ধতির কথা উল্লেখ করতে গিয়ে হযরত মসীহ মওউদ বলেন যে মসীহ মওউদের খাওয়ারের রীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের, অন্য কাউকে সেভাবে আমি খেতে দেখিনি। তিনি রুটি থেকে, চাপাতি থেকে ছোট একটা টুকরো পৃথক করতেন, এরপর সেটাকে গ্রাসে পরিণত করার পূর্বে সেটিকে টুকরো টুকরো করতেন, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন, আর সেগুলো থেকে একটি ছোট টুকরো নিয়ে তরকারিতে স্পর্শ করে মুখে নিতেন। তিনি এই অভ্যাসে এতটা অভ্যস্ত ছিলেন যে যারা দেখত তারা আশ্চর্য হতো, আর অনেকে ভাবত যে তিনি রুটির ভিতর হালাল টুকরো সন্ধান করছেন। সত্যিকার অর্থে এর পিছনে যে প্রেরণা কাজ করছে তা হল আমরা খাবার খাচ্ছি, অথচ খোদার ধর্ম সমস্যা কবলিত প্রতিটি গ্রাস তার গলায় আটকে যেত, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যেন তিনি খোদার দরবারে ক্ষমা চাইতেন যে তুমি এই খাদ্য পানীয়ের মুখাপেক্ষিতা সৃষ্টি করেছে, অর্থাৎ খাবার খাওয়া অর্থাৎ খোরাক মানুষের মুখাপেক্ষী, নতুবা ধর্মের সমস্যার সময়ে এই খাবার কোনোভাবে আমাদের জন্য বৈধ ছিল না। মনে হতো যে সেই খাবারও এক ধরনের সংগ্রাম, এক ধরনের যুদ্ধ। সেই সূক্ষ্ম আবেগ অনুভূতির মাঝে এবং খাবারের মাঝে যা ইসলাম এবং ধর্মের সমর্থনে হৃদয়ে বিরাজ করতে পারে, অর্থাৎ সেই দাবি যা প্রকৃতির অর্থাৎ ধর্মের সমর্থনে তার হৃদয়ে যে আবেগ অনুভূতি বিরাজ করে তার মাঝে এবং মানবিক চাহিদার মাঝে, খাবার খাওয়া খাদ্য পানীয়ের মাঝে এবং আবেগ অনুভূতির মাঝে এক ধরনের যুদ্ধ চলছিল। তার খাবার খাওয়াও একটি বাধ্যবাধকতা ছিল, আসল চিন্তা ছিল তার ধর্মের সমর্থন, ইসলামের সমর্থন। সুতরাং হযরত মসীহ মওউদের এই যে আদর্শ, এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে যে আমরা যখন খোদার নেমত রাজি ব্যবহার করি, প্রধানত তার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তার তসবি করা উচিত, একই সাথে ধর্মের বেদনাদায়ক অবস্থার জন্য ব্যথিত হওয়া উচিত, চেষ্টা করা উচিত যে কিভাবে ধর্ম প্রচার এবং প্রসারে আমরা ভূমিকা রাখতে পারি। সেই খাবারের খাবার খাওয়ার যে রীতি হযরত মসীহ মওউদের ছিল, তার মাধ্যমে তসবির বিষয়টি কোরআনের আয়াত ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু খোদার তসবিহরত, এই আয়াত থেকে হযরত মসীহ মওউদ এই অর্থ বের করেছেন। তিনি বলেন হযরত মসীহ ইসলাম যখন খাবার খেতেন, পূর্বেও এই কথা উল্লেখ করা হয়েছে যে বড় কষ্টে তিনি একটা টুকরো খেতেন, যখন খাবার খেয়ে উঠতেন রুটির অনেক ছোট ছোট টুকরা তার সামনে দেখা যেত, যেভাবে বলেছি তার অভ্যাস ছিল রুটি টুকরো টুকরো করা, কোনো টুকরা নিয়ে মুখে রাখতেন, বাকি টুকরো দস্তরখানেই পড়ে থাকত। তিনি বলেন যে জানা নেই যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কেন এমনটি করতেন, কিন্তু অনেকে বলতেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এটি সন্ধান করতেন যে রুটির টুকরাগুলোর কোনটি তসবি করেছে কোনটি নয়। হযরত মসীহ মওউদের মুখে এমন কথা শুনেছি বলে এখন আমার মনে নেই, কিন্তু এই কথা আমার মনে আছে যে মানুষ এমনই বলতো। তো আল্লাহ তাআলা বলছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ সমূহ এবং পৃথিবী থেকে তসবির ধ্বনি উত্থিত হচ্ছে। আল্লাহ তাআলা এখন কেন বলছেন যে আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু আল্লাহ তাআলার তসবি করছে, অথচ সেই তসবির ধ্বনি শোনা আমাদের জন্য সম্ভব নয়, আমরা যা শোনা সম্ভব নয় তা বলার কোনো প্রয়োজন ছিল না আমাদের, অর্থাৎ আমরা যা শুনতে পারি না তা আমরা কি বুঝবো, তাই খোদার এটি বলার উদ্দেশ্য কি, কোরআনে কোথাও কি এটি লেখা আছে যে জান্নাতে অমুক ব্যক্তি যেমন আব্দুর রশিদ নামের ব্যক্তি 10,000 বছর ধরে বসে আছে। এটি উল্লেখ করলে যেহেতু আমাদের কোনো লাভ হওয়ার ছিল না, তাই আল্লাহ আমাদের এমন কথা বলেননি। তাই প্রশ্ন হলো আল্লাহ যে বলছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু খোদার তসবি করছে, এর অর্থ এটি হতে পারে যে হে মানব মণ্ডলী, এই তসবি বা খোদার এই পবিত্রতার গান শুন। আমরা যখন বলি যে চন্দ্র উদিত হয়েছে, এর অর্থ হলো মানুষের এসে সেই চন্দ্র দেখা উচিত। এরপর আমরা যখন বলি যমু ব্যক্তি গান গাইছে, এর অর্থ হবে চলো তার গান শোনো। অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন বলেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তু পবিত্রতা ঘোষণা করছে, এর অর্থ হলো তোমরা এই পবিত্রতার গান শোনো। তা বোঝা গেল এই তসবি এমন যা শোনাও সম্ভব, একটি শোনা হলো নিম্নমানের আর একটি হলো উচ্চমানের, কিন্তু উচ্চমানের শ্রবণ তাদের জন্য সম্ভব যাদের অনুরূপ কান এবং চোখ থাকবে অনুরূপভাবে মোমেনকে যখন বলা হয়, যখন খাবার শুরু করা হয় তার বিসমিল্লাহ রহমানুর রহিম বলা উচিত, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলা উচিত, কাপড় পরিধান করলে বা অন্য কোনো দৃশ্য দেখলে অবস্থা বা পরিস্থিতি অনুসারে তসবি করা উচিত। একথায় মোমেনের তসবি বলতে যা বোঝায় তা হলো এই সমস্ত বস্তু নিচয়ের তসবি বা পবিত্রতার গান গাওয়ার সত্যায়ন করা, কাপড়ের তসবি করা, খাবারের তসবি এবং অন্য সব জিনিসের তসবির শেষত্যায়ন করে। মানুষ খাবার খাওয়ার সময় যখন বিসমিল্লাহ পড়ে, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ পড়ে, কাপড় পরিধান করার সময় দোয়া করে, আল্লাহকে স্মরণ করে, এসব কাজ যা মানুষ নিজেই করছে আসলে এর মাধ্যমে সেই সমস্ত বস্তু নিশ্চয়ের পক্ষ থেকে তসবি হয়ে থাকে, যেগুলো দেখে মানুষ যে কৃতজ্ঞতা প্রকাশ করে এটি সেসব বস্তুর পক্ষ থেকে তসবি গণ্য হয়। মুসলিম মত বলছেন যে কজন আছে যারা এটি মেনে চলছে, দিবারাত্র পানাহার করছে, পাহাড় অতিক্রম করে, নদী দেখে, সবুজের মেলা প্রত্যক্ষ করে, গাছপালা এবং ক্ষেত খিল্লোলিত হতে দেখে, পাখিদের বা পাখিদের কলতান শোনে, কিন্তু তাদের হৃদয়ে কি প্রভাব পড়ে, তাদের হৃদয়েও এর মোকাবেলায় কি তসবি এবং তসবির প্রেরণা সৃষ্টি হয় কি? যদি না হয় তাহলে তারা এসব জিনিসের তসবি শোনেনি। তোমরা বলবে যে আমাদের কানে তসবির কোনো ধ্বনি আসে না, আমি বলছি এর জন্য অনেক ধ্বনি কান হতে না বরং ভিতর থেকে উত্থিত হয়। তাই প্রতিটি কৃতজ্ঞতা মানুষ যখন কোনো কিছুর জন্য প্রকাশ করে, আল্লাহর কোনো কুদরত বা কুদরতকে দেখে তখন সুবহান আল্লাহ পড়ে, মানুষের তসবি করা, খোদার পবিত্রতার গান গাওয়া আসলে সে সকল সেসব বস্তু নিচয়ের তসবি যা মানুষের মুখ থেকে নিঃসৃত হয়, বিষয়টি বুঝতে হবে। তসবির এই রীতিও আমাদের অবলম্বনের চেষ্টা করা উচিত, বরং সত্যিকার তাকওয়া হলো এমন তসবি করা যেন আমাদের নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়। এ যুগে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইসলামের উপর আক্রমণকারীদের মুখ বন্ধ করার জন্য আর ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য প্রেরণ করেছেন। এ প্রেক্ষাপটে একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার হযরত মসীহ ইসলাম মসজিদে উপবিষ্ট ছিলেন, এক খ্রিস্টান আসে, এসে সে বলে যে আপনি তো বলেন কোরআনের যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেটি সব ভাষার জননী, অথচ ম্যাক্স মুলাররা লিখেছে বা ম্যাক্স মুলার প্রমুখ লিখেছে সব ভাষার জননী বা উম্মুল আলসানা সংক্ষিপ্ত হয়ে থাকে, এরপর মানুষ ধীরে ধীরে তার বিস্তার করে বা বিস্তৃত করে। হযরত মুসলিম মসীহ মওউদ বলেন যে আমরা ম্যাক্স মুলারের এই সূত্র মানে না যে উম্মুল আলসানা বা সব ভাষার মা বা জননী হয়ে থাকে। সংক্ষিপ্ত যাই হোক, বিতর্ক সংক্ষিপ্ত করার জন্য আমরা এই সূত্রকে স্বীকার করলাম। আর চলুন আরবি ভাষাকে দেখি যে তা এই মাপকাঠিতে পাশ করে কিনা। সে ব্যক্তি এটিও বলেছিল যে ইংরেজি ভাষা আরবির মোকাবেলায় অতি উন্নত মানের ভাষা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইংরেজি জানতেন না, কিন্তু তিনি বলেন যে ঠিক আছে আপনি বলুন আমার পানি এ বাক্যকে ইংরেজিতে কিভাবে বলবেন। সে বলে মাই ওয়াটার। তিনি বলেন আরবিতে তো এটিকে শুধু মাই বলা হয়, মাই বললেই এই অর্থ প্রকাশ পায়। আপনি বলুন যে মাই ওয়াটার বেশি সংক্ষিপ্ত নাকি মাই বেশি সংক্ষিপ্ত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যদিও ইংরেজি জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা তার মুখ থেকে এমন শব্দ নিঃসৃত করেন যে আপত্তিকারী নিজেই ফেসে যায়। সে খুবই লজ্জিত এবং নির্বাক হয়ে বলে তাহলে তো আরবি সংক্ষিপ্ততম ভাষা হলো, এটি কোরআনের বাস্তব চিত্র। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, অর্থাৎ সবসময় এমন মানুষ সামনে আনতে থাকবেন যারা কোরআন পাঠ করবে, কোরআনের প্রতি সত্যিকার ভালোবাসা রাখবে এবং এর তাফসিরকারী এর তাফসির করবে, তারা শত্রুদের তাদের আক্রমণের এমন উত্তর দেবে যে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, তিনি কোরআনে এমন বৈশিষ্ট্য রেখেছেন যে আপত্তিকারী যে আপত্তি করে তার উত্তর এতে অন্তর্নিহিত রয়েছে। মুসলিমত বলছেন যে স্যার সৈয়দ আহমদ খান তার স্বীয় যুগে খ্রিস্টানদের বিভিন্ন আপত্তি খণ্ডন করেছেন, এরপর আল্লাহ তাআলা হযরত মসীহ আলাইহিস সালামকে দাঁড় করিয়েছেন, যিনি দীর্ঘদিন এত দীর্ঘকাল শত্রুর মোকাবেলা করেছেন যে তার ইন্তেকালে শত্রুরাও একথা স্বীকার করেছে যে তিনি ইসলামের সুরক্ষা এত অসাধারণভাবে করেছেন, তার পূর্বে অন্য কোন মুসলমান আলেম এভাবে ইসলামের সুরক্ষার কাজ করেনি। এটি ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাসেরি কৃষ্ণা ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে খোদার প্রতিশ্রুতি ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহিকে অবশ্যই রক্ষা করবেন। শত্রু যখন তরবারির আক্রমণ হেনেছে, তিনি তার তরবারিকে ভোতা করে দিয়েছেন, শত্রু তরবারি ভেঙে গেছে। আর সেই ইতিহাসের মাধ্যমে যখন হামলা করে, আল্লাহ তাআলা এমন মুসলমান দাঁড় করিয়েছেন যারা ঐতিহাসিক গ্রন্থাবলীর অনুসন্ধান করে শত্রুর আপত্তি খণ্ডন করেছেন, আর স্বয়ং বিরোধীদের প্রবন্ধের ইতিহাস খুলে বলেছেন এরা ইসলামের উপর যে আপত্তি করছে তা তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধে বর্তায়। আর কোরআনের আপত্তির যে অংশ কোরআন এবং হাদিসের সাথে সম্পর্কযুক্ত ছিল তা হযরত মসীহ ইসলাম নিজে পরিষ্কার করেছেন। সুতরাং আজও যারা ইসলামের বিরুদ্ধে আপত্তি করে হযরত মসীহ ইসলামের ধর্মীয় সাহিত্য বা রচনাবলী মাধ্যমে আমরা তাদের মুখ বন্ধ করতে পারি, তাই এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা স্বীয় ধর্মের সমর্থনে নিদর্শনাবলী প্রদর্শন করে থাকেন আর যুক্তি প্রমাণও জানিয়ে থাকেন বা অবহিত করেন। যারা জ্ঞানগত রুচি রাখে তাদের পক্ষ তিনি উন্মোচিত করেন, কিন্তু অনেকেই এমনও হয়ে থাকে যারা জ্ঞানের স্বল্পতা সত্ত্বেও আলেম সাজার আতিশয্যে অপ্রয়োজনীয় কথা বলে বসে, যার ফলে অনেক সময় সমস্যা দেখা দেয়, বরং বিরোধীরা হাসি ঠাট্টার সুযোগ পায়। এমনই একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ আহমদ বলছেন যে মানুষ ধর্মে নতুন নতুন বিষয়াদের অনুপ্রবেশ ঘটাচ্ছে আর তারা এটিও বুঝে উঠতে পারে না যে কত লজ্জাস্কর বিষয় এটি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগে এক বন্ধু ছিলেন, বাটালা নিবাসী ছিলেন, তিনি পরে আহমদীয়ত গ্রহণ করেছেন, খুবই নিষ্ঠাবান আহমদী ছিলেন তিনি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যেভাবে পূর্বে বলা হয়েছে বলেছিলেন যে আরবি ভাষা হল সব ভাষার জননী, সব ভাষা এটি থেকে উৎসারিত হয়েছে। এ ব্যক্তি বাটালা নিবাসী এই আহমদি এই বিষয়কে নিয়ে এই কাজেই রত হন, কিন্তু যেহেতু বেশি জ্ঞান ছিল না, আরবি বেশি জানতেন না, তিনি বলেন যে আমরা সব শব্দ প্রমাণ করবো, সব শব্দ আরবি ভাষা থেকে উদ্ভূত, এটি আমরা প্রমাণ করব। হযরত মসীহ খান যেহেতু ভাষা জানতেন, ব্যাকরণ জানতেন, ভাষা সম্পর্কে অবগত অবহিত ছিলেন, তিনি যে বিষয়টি অবতারণা করতেন জ্ঞানের ভিত্তিতেই করতেন। তিনি যখন বললেন যে সবকিছু কোরআনে বিদ্যমান, তার কথার অর্থ এটি ছিল না যে কোরআনে কামারের কাজ কিভাবে করা যেতে পারে বা কৃষিকাজের নীতি কি তাও লেখা আছে। সবকিছু কোরআনে বিদ্যমান, এর অর্থ হল সমস্ত ধর্মীয় প্রয়োজনীয় বিষয়াদি কোরআনে বিদ্যমান, কিন্তু সে ব্যক্তি ধরে নিয়েছেন যে কোরআনে সবকিছু আছে। এটি নিয়ে যখন তিনি অনেক বেশি হইচই আরম্ভ করেন, সব জায়গায় সকল শ্রেণীর মানুষের মাঝে এটি বলা আরম্ভ করেন সবকিছু কোরআনে আছে, তখন মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তি বলে যে কোরআনে আলো এবং মরিচের কথা কোথাও নেই। আর এ ব্যক্তিরও কোনো উত্তর দেওয়ার ছিল, তিনি বলেন যে আল্লুলু ওয়াল মারজান, এর অর্থ হলো আলু এবং মরিচ, কিন্তু আসলে এর অর্থ হলো পদ্ম, রাগমণি এবং প্রবাল। হযরত মুসলিম মওদ বলছেন যে একদিকে অন্ধকারের আধিক্য দেখুন, যে অনেকের মতে ফোকাহাদের কথা আল্লাহর কথার মতো পরিবর্তন হয় না, তারা ফোকাহা বা জ্ঞানী লোকদের কথাকেই প্রাধান্য দেয়। তারা বলে যে সিদ্ধান্ত হয়ে গেছে, কোন ফকি বা জ্ঞানী ব্যক্তি সিদ্ধান্ত দিয়েছেন সেটি চূড়ান্ত কথা, সেটিকে পরিবর্তন করা যেতে পারে না। অপরদিকে মানুষ বিভিন্ন পরিবর্ধন করতে গিয়ে সীমা ছাড়িয়ে যায়। হুজুর বলছেন, এটি থেকে আমার একটা কথা মনে পড়ল, 1974 দাঙ্গার সময় মৌলভী সাহেব বক্তৃতা করছিলেন, কলহু আল্লাহ ওয়াহাদের ব্যাখ্যা করছিলেন যে কলহু আল্লাহ ওয়াহাদ কোরআনে লেখা আছে, এর অর্থ হল আহমদিরা কাফের। তিনি সূরা ইখলাসের এই আয়াতের এই ব্যাখ্যাই করেছেন। যাই হোক, হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মানুষ বা এমন মানুষ উভয় ক্ষেত্রেই বাড়াবাড়ি করে, কোন নীতি নেই, কোন নিয়ম কানুন নেই, অথচ আসল রীতি হল মধ্যমপন্থী হওয়া। পরিবর্তন পরিবর্ধনের জন্য মানুষকে পরিবর্তন গ্রহণের জন্য মানুষকে প্রস্তুত থাকা উচিত, কিন্তু পরিবর্তন আনয়ন করা খোদার হাতে রয়েছে। তিনি যখন চান পরিবর্তন আনেন, আর যখন পরিবর্তন সৃষ্টি করেন পৃথিবী তিনি যখন পরিবর্তন আনতে চান, পৃথিবী সেই পরিবর্তনকে কখনো বাধাগ্রস্ত করতে পারে না। এছাড়া কিছু মানুষের ভ্রান্ত চিন্তাধারা সম্পর্কে হযরত মুসলিহ মওদ লিখেছেন। তিনি বলেন, হযরত মসীহ মওদ ইসলামের যুগে এক ব্যক্তি কাদিয়ান আসে। সে ব্যক্তি বলে যে মির্জা সাহেবকে যদি ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দেয়া হয়ে থাকে, তাহলে আমাকেও আল্লাহ তাআলা সবসময় বলেন যে তুমি মুহাম্মদ। মানুষ তাকে বোঝানো আরম্ভ করে, সে বলে যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, তিনি নিজে আমাকে বলেন যে তুমি মুহাম্মদ, তোমাদের যুক্তি প্রমাণ আমাকে আমার উপর কি প্রভাব ফেলতে পারে? কোনো প্রভাব পড়ে না। মানুষ বুঝিয়ে যখন ক্লান্ত হয়ে যায়, তারা ভাবলেন যে একে মসীহ মওদের সামনে উপস্থাপন করলেই ভালো হবে। তারা হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুরোধ করেন যে আপনি হযরত মসীহ মওদ ইসলাম এর কাছে বলে সময় নিন। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মসীহ মওদ এর কাছে নিবেদন করেন। তিনি বলেন যে আচ্ছা, তাকে ডাকো। সে ব্যক্তিকে হযরত মসীহ মওদের সকাশে আনা হয়। একে বলে, আল্লাহ আমাকে সবসময় বলছেন যে তুমি মুহাম্মদ। তিনি উত্তর দেন, আমাকে তো আল্লাহ তাআলা সবসময় এটি বলেন না যে তুমি ইব্রাহিম, তুমি মুসা, তুমি ঈসা। হযরত মসীহ মওদ বলছেন যে কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে বলেন যে তুমি ঈসা, তখন ঈসার বৈশিষ্ট্য আমার মাঝে সৃষ্টি করেন। যখন তিনি বলেন তুমি মুসা, তখন মূসা আর সংক্রান্ত নির্দেশনাবলী আমাকে দিয়ে থাকেন। আর আপনাকে যদি সবসময় আল্লাহ তাআলা বলেন যে আপনি মুহাম্মদ, তাহলে প্রশ্ন হল তিনি কি আপনাকে কোরআনের তত্ত্ব, জ্ঞান এবং সূক্ষ্ম নিগুড় রহস্য কি শিখান? সে বলে যে কিছুই দেন না। মসীহ ইসলাম তখন বলেন যে সত্যবাদী এবং মিথ্যাবাদীর এটি পার্থক্য, যদি কেউ কাউকে সত্যিকার অর্থে অতিথি রাখে, তাহলে খাদ্য দেয়, খাবার দেয়। কিন্তু কেউ যদি কারোর সাথে ঠাট্টা করে, তাহলে তার সামনে হাসি ঠাট্টার ছলে খালি বর্তন প্লেট রেখে দেয় আর বলে যে এটি পোলাও, এটি জর্দা। আল্লাহ তাআলা কিন্তু হাসি ঠাট্টা করেন না, শয়তান হাসি ঠাট্টা করে। যদি আপনাকে যদি মুহাম্মদ বলা হয়, তাহলে কোরআনের তথ্য এবং নিগুড় রহস্য যদি শেখানো না হয়, তাহলে এমন কথা যে বলে সে শয়তান, খোদা নয়। আল্লাহ তাআলা কিছু বললে সে অনুসারে মানুষের সামনে বস্তু উপস্থাপন করা, যদি আপনার সামনে কিছু উপস্থাপন করা না হয়, আপনার সামনে যদি কিছু রাখা না হয়, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনাকে যে মুহাম্মদ বলছে সে খোদা নন, শয়তান। আর সত্য কথা হলো পরিবর্তন আল্লাহ তালাই সৃষ্টি করেন। সুতরাং কিছু মানুষ যারা অনেক সময় কিছু স্বপ্নের কারণে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে বড় বড় দাবি করা আরম্ভ করে, তারা সত্যিকার অর্থে শয়তানের প্রভাবাধীন থাকে। আল্লাহ তালা কাউকে যখন কিছু দেন, তা সেই দানের ঔজ্জ্বল্য প্রকাশ করেন, স্বীয় সমর্থন ব্যক্ত করেন, নিদর্শনাবলী প্রকাশ পায়। আল্লাহ তালার ব্যবহারিক সাক্ষ্য তার অনুকূলে কাজ করে। এই অবস্থায় আমরা হযরত মসীহ মওউদের জীবনে দেখেছি। মসীহ মওউদ সংক্রান্ত তার ভবিষ্যৎবাণী দ্বিতীয় খলিফার ক্ষেত্রে পূর্ণ হতে দেখেছি, আর আহমদিয়া খেলাফতের খেলাফত প্রতিষ্ঠার সংক্রান্ত যে শুভ সংবাদ তিনি দিয়েছিলেন, খোদার ব্যবহারিক সাক্ষ্যের কল্যাণে আমরা তা পূর্ণতা লাভ করতে দেখেছি। আল্লাহ তাআলা সকল আহমদের ঈমান এবং বিশ্বাসকে বৃদ্ধি করুন, তারা যেন এই কথাগুলো বুঝে উঠতে পারে। নামাজের পর আমি একটি গায়েবানা জানাজা পড়াব, যা মকরমা সাহেবজাদী আমতুল বাড়ি সাহেবার 2015 সনের 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বরের দিবাগত রাতে 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্রদ্ধেয় আমতুল বাড়ি বেগম সাহেবা হজরত বসিমা ইসলামের পৌত্রী, হজরত মির্জা শরীফ আহমদ সাহেবের কন্যা এবং হজরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের দৌহিত্রী ছিলেন। সৈয়দা আমতুল হাফিজ বেগম সাহেবা এবং নবাব আবদুল্লাহ খান সাহেবের পুত্রবধূ ছিলেন। তার স্বামী জনাব আব্বাস আহমদ খান সাহেব মরহুম ছিলেন। আমার ফুপুও ছিলেন তিনি। 1928 সনের 17 অক্টোবরে কাদিয়ানে তাঁর জন্ম হয়। 1944 সনের 29শে ডিসেম্বর যখন তার নিকাহ হয় মিয়া আব্বাস আহমদ খান সাহেবের সাথে, তখন হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা আরম্ভ করার পূর্বে কয়েকটা নিকার ঘোষণা দেন। তিনি বলেন, কয়েকটি নিকাহ পড়াতে চাই। আর আমি এই কথা বেশ কয়েকবার বলেছি, কিছুদিন আমি এমন মানুষের নিকাহ পড়াতে পারবো যারা হয়তো আমার আত্মীয় হবে বা যাদের সাথে আমার সম্পর্ক আত্মীয়ের মতো হবে, বা যেমন ধর্মের জন্য যারা জীবন শুরু করে থাকবে তারা অন্তর্গত, এছাড়া অন্য কারো নিকাহ তখন পড়াতে পারবো যখন এমন প্রিয়জনদের নিকাহ পড়ানোর সময় দরখাস্ত বা অনুরোধ করা হবে। যাই হোক, তিনি বলেন, আজকে আমি স্নেহের আব্বাস আহমদ খান সাহেবের নিকাহ পড়াতে চাই, যে আমার ছোট বোন এবং মিয়া আবদুল্লাহ খান সাহেবের পুত্র এবং মেয়ে মিয়া শরীফ আহমদ সাহেবের কন্যা। একথায় ছেলে আমার ভাগিনা আর মেয়ে আমার ভাতিজি। এরপর তিনি বিভিন্ন নসিহত করেন আর জীবন উৎসর্গ করার কথা বলেন। খলিফাতে মসীহ সালেস রহমুল্লাহর নাম উল্লেখ করেন। তখন খানদানের ছেলেদের মধ্য থেকে তিনি ওয়াকফ করেছিলেন এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপর তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আজ থেকে 60-70 বছর পূর্বে এলহাম ছাপিয়েছেন যে তারা নাসলাম বাইদা, আর আমরা খোদা তালার বিশেষ কৃপায় এই এলহামকে এমনভাবে পূর্ণ হতে দেখছি যে প্রতিদিন প্রতিনিয়ত সেই নিদর্শনের গুরুত্ব এবং মাহাত্ম্য ক্রমবর্ধমান। অনেক নিদর্শন এমন হয়ে থাকে যখন তা ছাপা হয় তখন তা অনেক বড় মানের নিদর্শন হয়ে থাকে, এর মাহাত্ম্য ক্রমবর্ধমান হয়ে থাকে, আর এই নিদর্শনের মাহাত্ম্য ক্রমশ হ্রাস পায়। কিন্তু কিছু নিদর্শন এমন হয়ে থাকে যে প্রথম দিকে ছোট মানের হয়ে থাকে কিন্তু কালের প্রবাহে তা বড় হতে থাকে, কালের প্রবাহের মাহাত্ম্য বৃদ্ধি পেতে থাকে, যেমন হজরত মসিহের প্রতি এই এলহাম হয় যে তারা নাসলাম বা ঈদা, তখন হজরত মসিহ মহাদামের শুধু দুই পুত্র ছিলেন, এরপর আল্লাহ তালার অপার কৃপায় তাদের তার ঘরে আরো কিছু ছেলে মেয়ের জন্ম হয়। এরপর আল্লাহ তালা তাদের সংখ্যা বৃদ্ধি করেন, এখন সে সকল ছেলে মেয়েদের প্রজন্ম এলহাম অনুসারে বিয়ে করছে এবং তারা নাসলাম বা ঈদার সত্যায়ন হচ্ছে। তিনি বলেন পৃথিবীতে প্রজন্ম তো সামনে এসেই থাকে, এক আপত্তিকারী হয়তো বলতে পারে এটি কিভাবে নিদর্শন গণ্য হতে পারে, অধিকাংশ মানুষেরই প্রজন্ম অব্যাহত থাকে, কিন্তু প্রশ্ন হল কজন মানুষের এমন প্রজন্ম আছে যারা তাদের প্রতি আরোপিত হয় এবং আরোপিত হতে গিয়ে গর্ববোধ করে। অধিকাংশ মানুষের আওলাদ এমন হয়ে থাকে তাদেরকে যে জিজ্ঞেস করা হয় যে তোমার বড় দাদার নাম কি, তারা জানে না, কিন্তু তারা নাসলাম বা ঈদার এলহাম বলছে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের প্রজন্ম তার প্রতি আরোপিত হতে থাকবে এবং মানুষ ইশারা করে বলবে যে ইনি হযরত মসীহ মওউদের বংশ, তার ভবিষ্যৎবাণী অনুসারে তার সত্যতার নিদর্শন। সুতরাং তারা নাসলাম বা ঈদাতে শুধু এই ভবিষ্যৎবাণী করা হয়নি যে তার বংশ হবে অগণিত, বরং হযরত মসীহ ইসলামের অসাধারণ মহিমার কথা ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা হয়েছে যে তার মর্যাদা এত মহান এবং এত উন্নত হবে, তার বংশ এক মুহূর্তের জন্য তার প্রতি আরোপিত না হওয়া সহ্য করবে না, আর তার প্রতি আরোপিত হওয়ার মাঝে তাদের মহিমা এবং তাদের মাহাত্ম্য নিহিত। সুতরাং ভবিষ্যৎবাণীতে কেবল এই কথা অন্তর্নিহিত নয় যে হযরত মসীহ মওউদের বংশ অগণিত হবে, বরং এটি উল্লেখ করা হয়েছে যে সেই বংশ প্রতিদিন প্রতিনিয়ত বাড়তে থাকবে, তারা যত বড় মর্যাদার অধিকারী হন না কেন, রাজত্ব হস্তগত হলেও তারা মসীহ মওউদের প্রতি আরোপিত হয়ে গর্ববোধ করবে। সুতরাং তারা নাসলাম বা ঈদার অর্থ হল হযরত মসীহ ইসলামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার বংশ কখনো তোমাকে চোখের আড়াল করবে না, আর তোমার বংশ কখনো নিজের দাদাকে ভোলার চেষ্টা করবে না। হযরত মসীহ ইসলাম এলহামের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে দুঃখের একদিন আর চারটি বিয়ে, এর অর্থ হল তার বংশের কেউ কেউ মারাও যাবে যেভাবে আল্লাহ তাআলার রীতি, কিন্তু তার বংশ বা প্রজন্ম কমবে না, বরং সংখ্যা বাড়তে থাকবে। একজন মারা গেলে চারজনের জন্ম হবে, যেখানে একজন মারা যায় চারজনের জন্ম হয়, অবধারিতভাবে সংখ্যা বৃদ্ধি পায়। সুতরাং হযরত মসীহ ইসলামের বংশ তার মাহাত্ম্য এবং তার মর্যাদার উচ্চতার নিদর্শন হিসেবে বিরাজ করবে, আবার সবসময় তার প্রতি আরোপিত হয়ে গর্ববোধ করবে। যখন তার প্রতি আরোপিত হয়ে তারা গর্ববোধ করবে, এর অর্থ হবে অন্য ভাষায় তার সন্তান সাথে নিজেদের দাদার মাহাত্ম্য এবং সম্মানকে স্বীকার করবে, আর পৃথিবী এই স্বীকারোক্তির মাহাত্ম গুরুত্ব হিসেবে ধার্য করবে। তো আমি বিস্তারিতভাবে এটি উল্লেখ করলাম এই জন্য হযরত মসীহ ইসলামের বংশের লোকদের উপর এর ফলে অনেক বড় দায়িত্ব অর্পিত হয়েছে, এই দায়িত্বকে বোঝন। আর হযরত মসীহ মওউদের এই উক্তিও সবসময় সামনে রাখুন যে আমাদের প্রতি আরোপিত হয়ে সম্পৃক্ত হয়ে আমাদের বদনাম করো না। সুতরাং শুধু বংশ হওয়াই মাহাত্ম্যের কারণ নয়, বরং তার শিক্ষা মেনে চলা এবং তার প্রতি আরোপিত হয়ে সম্পৃক্ত হয়ে তার সম্মান মাহাত্ম্য এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করা সবার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা এই বংশকে এর তৌফিক দিন, আল্লাহ তাআলা খানদানকে এই তৌফিক দিন। দেশ বিভাগের সময় যখন পাকিস্তান গঠিত হয় তিনি সেই বাসে সফরের সম্মান লাভ করেছেন, যাতে হযরত আম্মা যান এবং অন্য কিছু খানদানের মহিলারা সফর করছিলেন। আর লাহোর পৌঁছে প্রাথমিক দিনগুলোতে রতন বাগে অবস্থান করে, যেখানে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু অবস্থান করেছিলেন। এরপরও তিনি সবসময় লাহোরেই ছিলেন। তার অনেক বড় বিশেষত্ব হল দরিদ্রের লালন এবং আতিথেয়তা ও কৃত্রিম স্বভাবের অধিকার এনেছিলেন। প্রায় সময় তার ঘর অতিথিতে ভরা থাকত। যে ধরনের মেহমানে আসুক না কেন, আত্মীয় হোক বা কোনো বন্ধু বা অনাত্মীয় কোনো দরিদ্র হোক না কেন, অসাধারণ আতিথ্য করতেন। অনেক বড় বৈশিষ্ট্য ছিল এটি তার, বড় সম্মানজনক ব্যবহার করতেন। অনুরূপভাবে তার পরিচিতির গণ্ডি অনেক ব্যাপক ছিল। হযরত মাসুমদের খানদান ছাড়াও মানুষের সাথে ব্যাপক পরিচিতি ছিল। জামাতের যার সাথেই পরিচয় হয়েছে সে তার ভক্তদের গণ্ডিভুক্ত হয়েছেন। অনুরূপভাবে মালের কোটলার ও আহমদী আত্মীয় স্বজনের সাথেও সবসময় সুসম্পর্ক বজায় রেখেছেন বা বজায় রাখতেন। অনুরূপভাবে কিছু অতিথি তো সাময়িক হয়ে থাকে, স্থায়ী অতিথিও, যেমন মাসুমদের বংশের সদস্যরা, যুবক যুবতী ছেলে মেয়েরা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ত লাহোরে। আর এছাড়াও আমি দেখেছি অন্যরাও তার ঘরে থাকত এবং তাদেরও আতিথ্য বা আতিথেয়তা করতেন সানন্দে। কোন নির্দিষ্ট সমালোচনা যখনই কেউ পৌঁছত তাৎক্ষণিকভাবে আতিথেয়তার দায়িত্ব পালনে ব্রতী হতেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের অনেক ঐতিহাসিক ঘটনা তার জানা ছিল যা তিনি আত্মীয় স্বজনকে শোনাতেন, আর এগুলো সংরক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন, সেই স্বাচ্ছন্দ্য সবসময় দরিদ্রদের সেবা সেবার জন্য উৎসর্গ করে রেখেছিলেন। অনেকের ছেলে মেয়েদের শিক্ষার ব্যয়ভার তিনি নির্বাহ করেছেন, আর বিয়ে শাদী উপলক্ষে খোলা হাতে সাহায্য করতেন। অনুরূপভাবে তার স্বামী মিয়া আব্বাস আহমদ খান সাহেবের ইন্তেকালের পর নেজারত তালিমের মাধ্যমে তার নামে স্থায়ী বৃত্তি প্রদান আরম্ভ করেন। কিছু তিনি পড়ে গিয়েছিলেন, তাই কিছুদিন থেকে পায়ে ফ্র্যাকচার ছিল, দু তিনটে অপারেশন হয়েছে, বড় কষ্ট ছিল তার। কিন্তু পরম ধৈর্যের সাথে হাসি মুখে তা সহ্য করেছেন। 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাঁদা প্রদানের ক্ষেত্রে বড় উন্নতমানের চাঁদাদাতা ছিলেন, হিসায় জায়দাদ, হিসায় আহমদ, ওসিয়ত ইত্যাদি নিজ জীবদ্দশায় আদায় করেছেন। 1958 থেকে 92 বা 94 পর্যন্ত লাজনার লাহোর জেলার লাজনা সংগঠনে বিভিন্ন পদে কাজ করেছেন, সেক্রেটারি ছিলেন, সেবা দিয়েছেন। একযুগে লাহোরের লাজনা ইমাউল্লার জেনারেল সেক্রেটারি হিসাবেও কাজ করেছেন। আমি যেভাবে বলেছি গরিবদের প্রতি সহানুভূতিশীল, তাদের দেখাশোনাকারী, তাদের সুখ দুঃখের অংশীদার, আপন পর সবার কাজে যেভাবে আপনজনের মতো অংশ নিতে আমি তাকে দেখেছি, অন্য কাউকে সেভাবে অংশ নিতে দেখিনি। কেউ যদি কোনোভাবে তার সেবা করে থাকে তাহলে তাকে তার প্রতি দান দিতেন। মনের হাফেজাবাদী সাহেব বলেন, 1989 জুবলি জলসায় যখন কাদিয়ান আসেন, মনির হাফেজাবাদী সাহেব কিছুটা সেবার তৌফিক পেয়েছেন, খেদমতের তৌফিক পেয়েছেন। তিনি তাকেও হযরত মসীহ ইসলামের পাগড়ির একটা টুকরা তবারুক হিসাবে দিয়েছেন। অনুরূপভাবে এবার মানুষ দেখে থাকবেন, বন্ধুরা দেখে থাকবেন যে বয়াতের সময়, আন্তর্জাতিক বয়াতের সময় ভিন্ন রঙের একটা কোট পরেছিলাম যা সবুজ ছিল না, কিছুটা ভিন্ন রঙের ছিল। এই কোট তিনি আমাকে পাঠিয়েছেন। হযরত মসীহ মওউদের কোট ছিল যা হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের কাছে ছিল, এরপর উত্তরাধিকার সূত্রে তার কাছে আসে তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেন তোমাকে আমি এটি দিচ্ছি। এই দৃষ্টিকোণ থেকে এবং খেলাফতের সাথে সম্পর্ক ছিল তার পরম উন্নত মানের শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক ছিল। আমাকে সবসময় ফোন করতেন, কথা বলার গভীর ইচ্ছা ব্যক্ত করতেন। তার সবসময় এই চিন্তা ছিল যে আমার সন্তানকে আল্লাহ তাআলা পূর্ণ তৌফিক দিন, সবসময় যেন একতাবদ্ধ ভাবে জীবনযাপন করে, আল্লাহ তাআলা তার ওলাদকে তার পূর্ণকে ধরে রাখার তৌফিক দিন এবং তারা যেন ওকের বন্ধনে জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন। আমি যেভাবে বলেছি নামাজের পর আমি তার গায়েবানা জানাজা পড়াবো।
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر